الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف والنهي عن المنكر، দিয়েছেনে সদ উপদেশ আল্লাহ রলিগণ, দিয়েছেনে সদ উপদেশ আল্লাহ রলিগণ।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني চ্যানেলে দর্শক বৃন্দ, আজ আমরা আবারো উপস্থিত হয়েছি মদিনী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের সদ উপদেশ, যে যেখান থেকে যেভাবে আমাদের সাথে আছেন, মদিনী চ্যানেল দেখছেন, এই অনুষ্ঠানকে দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছাবাদ। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা বাণী এবং উপদেশের দিকে আগাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর এক বা দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে মহান ব্যক্তির আল্লাহ তাআলার প্রিয় বান্দার এমন একজন সাহাবী রাসূলের উপদেশ উক্তি নিয়ে আলোচনা করব, যাকে আপনারা সবাই ভালোভাবে চিনেন, তিনি খুবই প্রসিদ্ধ একজন সাহাবী। জি হ্যাঁ, তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আসল নাম হচ্ছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুবই প্রসিদ্ধ, আর অসংখ্য হাজারো হাজার হাদিসে মোবারকা তিনি বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ তিনি এক নিজস্ব উপদেশ যা তিনি আমাদেরকে দিয়েছেন, ইনশাআল্লাহ আজওয়াজাল সে উপদেশ সম্পর্কে আমরা আলোচনা করব, শুনব। আমাদের সাথে মাশাআল্লাহ প্রতিবারের ন্যায় মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন, সুন্দর সুন্দর মদিনী ফুল আমাদেরকে দান করেন, ইনশাআল্লাহ আজও শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে বাণীটি আমরা আসুন শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কোনো দরজায় যখন কেউ কড়া নাড়ে, দস্তক দেয়, তখন দরজাটি তার খুলে যাওয়ার খুব কাছে থাকে। যে ব্যক্তি অনেক দোয়া করতে থাকে তখন তার দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে থাকে। দোয়া সম্পর্কিত একটি উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন, আসুন এখন এ সম্পর্কে আমরা রিয়াজ ভাইয়ের কাছ থেকে মদিনী ফুল শুনি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে উক্তি আপনি শোনালেন, অনেক চমৎকার ওনার একটি বাণী রয়েছে। যদি আমরা সেটার প্রতি একটু লক্ষ্য করি, যে ওনার দোয়া সম্পর্কে, দোয়ার গুরুত্ব বুঝাতে গিয়ে যে উপমা তিনি দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একজন ব্যক্তি যখন কোনো দরজায় কড়া নাড়ে, নাড়তেই থাকে, তো কোনো না কোনো সময় দরজা খুলে যায়। তো ঠিক সেভাবে উপমা দিয়ে বোঝানো হয়েছে এখানে, আল্লাহ তাআলার দরবারে যদি সে বারবার যদি দোয়া করতেই থাকে, চাইতে থাকে, তো সেই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার দরজার নিকটবর্তী থাকে, যে কোনো সময় অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে তার দোয়া কবুল হয়ে যায়, অর্থাৎ কবুলের দ্বার প্রান্তে সে দোয়া দাঁড়িয়ে থাকে। তো দোয়া করা হচ্ছে ইবাদত,
সুবহানাল্লাহ।
যেমন বলা হয়েছে আদ দোয়াউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আরেকটি রেওয়ায়েতে রয়েছে আদ দোয়াউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো দোয়া ইবাদতের মগজ, মূল। তো দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যখন করা হয়, তখন বান্দা বিনয় সহকারে, বান্দা তো বিনয়ী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেনিয়াজ, আমরা বেনিয়াজ নয়, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মুখাপেক্ষী।
জি,
তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে যখন বান্দা দুই হাত তুলে বা মনে মনে যখন চায়, তো একটু খেয়াল করুন না, কার কাছে চাচ্ছে, কার দরবারে হাত তুলেছে, কাকে ডাক দিচ্ছে। তো আসলে এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে এক বান্দা যখন কাকুতি মিনতি করে, প্রার্থনা করে, দোয়া করে, তো তার জন্য এটি গর্বের বিষয় যে আমি কোনো দুনিয়ার বাদশার কাছে যাইনি, আমি কোনো দুনিয়া বিত্তশালীর কাছে যাইনি, আমি এমন মহান রবের কাছে এসেছি যার দয়াতে যার করুণায় অনেকে বিত্তশালী হয়েছে, অনেকে ধনাঢ্য হয়েছে। আমি তার দরবারে যাচ্ছি যিনি হচ্ছে জাওয়াদ,
সুবহানাল্লাহ,
যিনি হচ্ছেন জাওয়াদ
আল্লাহ
তাবারক ওয়া তাআলার দরবারে যখন বান্দা চায়, এই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পছন্দ করেন। বান্দা যখন চায় আল্লাহ তাআলা এই চাওয়া, বান্দার চাওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন।
আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে নিজে ইরশাদ করেছেন যে আমার থেকে চাও, আল্লাহ তাআলাকে এই জিনিসটা এত পছন্দ, এত পছন্দ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার থেকে প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কত সুন্দর! কোনো বাদশার কাছে গেলে এটা কনফার্ম থাকে না যে বাদশাহ আমাকে দিবে, আমি যার কাছে যা না কেন যাই না কেন, কনফার্ম থাকে না এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে, আর কোরআনে পাকের প্রত্যেকটি কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলে দিচ্ছেন আমার কাছে চাও, আমি চাইলে আমি তোমাদেরকে দিব, তো এটা আসলেই বান্দাদের জন্য অনেক বড় নিয়ামত।
আর এটাও দেখুন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিজেই ইরশাদ করছেন আমার কাছে চাও,
আমার কাছে চাও,
আচ্ছা যখন চাবে আমি সারাও দিব, অর্থাৎ তোমাকে দান করব।
এখানে আল্লাহ তাআলার বান্দাদের প্রতি ভালোবাসাও প্রকাশ পাচ্ছে। অপর স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বরীব উজিবু দাআওয়াতা দাঈ ইযা দাআন, অর্থাৎ আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে তখন বলে দাও যে আমি তাদের অতি নিকটবর্তী, অনেক কাছে, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আমি আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। তো বান্দা যতবার বলে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেয়। তো আসলে আমাদেরকে দোয়া করা উচিত, দোয়া চাওয়া উচিত, আর এই দোয়া কিন্তু আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অনেক মাধ্যম, যে মনের বেদনা, মনের কষ্ট
রহমত পাওয়ার মাধ্যম, দয়া পাওয়ার মাধ্যম, বরকত পাওয়ার মাধ্যম।
জি,
বান্দা দোয়ার মাধ্যমে নিজের মনের ভাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে প্রকাশ করতে পারে। আচ্ছা, আমরা যদি মনে মনে ভাবি সেটাও আল্লাহ তাআলা জানেন, মনের অবস্থাকেও আল্লাহ তাআলা জানেন, কিন্তু এক বান্দা যখন কোনো দরবারে দুই জানু বসে হাত বিনয় সহকারে তুলে দিয়ে যখন মনের কথাকে উপস্থাপন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে যখন চায়, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবার এমন যাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না, তো ওই দরবারে আমরা চাই না যে দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয় না, কিছু না কিছু দান করাই হয়। যেমন বলা হয়েছে যে বান্দার দোয়া রদ করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন। হয়তোবা সে দোয়ার প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়া হয় বা পরকালে দেওয়া হবে, বা ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে।
দোয়া করলে কল্যাণই কল্যাণ,
কল্যাণই কল্যাণ রয়েছে। এই জন্য যে কাজে কল্যাণ রয়েছে সে কাজে আমাদের বেশি বেশি করা উচিত। এবং হাদিস শরীফেও যে শিক্ষা দেওয়া আছে, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, করে দেখিয়েছেন। আমরা যদি হাদিস শরীফ স্টাডি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যা পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর একটি আদর্শ, তিনি কাপড় পরার দোয়া, কাপড় যখন শরীর থেকে পৃথক করতেন সেটারও দোয়া রয়েছে, আচ্ছা পানি পান করার দোয়া, পানি পান করার পরের দোয়া, খাওয়ার পূর্বের দোয়া, খাওয়ার পরের দোয়া, ওয়াশরুমে যাওয়ার দোয়া, বের হওয়ার পর দোয়া, তারপরে সফরের দোয়া, ঘরে প্রবেশের পূর্বে এবং বের হওয়ার দোয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াসমূহ আমাদেরকে শিখিয়েছেন, হ্যাঁ না, ঘরে আমরা প্রবেশ করি তখন বরকত চাই আল্লাহর দরবারে, যখন বের হয় তখন নিরাপত্তা চাই আল্লাহর দরবারে, যে মোলা তোমার নামে আমি বের হলাম, তুমি আমার হেফাজত করো, না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পরে যখন আমরা বের হয়ে যাই, এই দোয়ার বরকত দেখুন যে আল্লাহ তাআলা তার হেফাজতের জন্য ফেরেশতা নিয়োগ করে দেন, যে ফেরেশতা তার হেফাজত করে থাকে আল্লাহর নাম নিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে দোয়া করে যখন বান্দা বের হয় তখন সে নিরাপত্তার, ফেরেশতাদের নিরাপত্তার বেষ্টনীর মাঝে থাকে, আল্লাহ তাআলা তার হেফাজত করেন। ঘরে যখন প্রবেশ করে তো ঘরে প্রবেশের দোয়া রয়েছে, বরকতের জন্য দোয়া, রিজিকের মধ্যে বরকতের দোয়া, তো আসলে ইসলাম আমাদেরকে দোয়ার শিক্ষা দিয়েছে। আজকে দেখা যায় যে দোয়ার মধ্যে আমরা কৃপণতা করি, আজকে তো শুধু দোয়ার ফর্মালিটি পূরণ হয়, হাত তুলে দেওয়ার নাম দোয়া নয়, শুধু হাত পেতে থাকার নাম দোয়া নয়, দোয়ার নাম হচ্ছে চাওয়া, আল্লাহর দরবারে চাইতে হবে। আপনি একজন অফিসারের কাছে গেলেন বা কোনো আপনার দানবীর কাছে গেলেন, শুধু হাত পেতেই আছেন, কিছু বলছেন না, তা কী দিবে আপনাকে?
ঠিক,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে চাইতে হবে। আচ্ছা, চাওয়ার জন্য আদবও শিখতে হবে। কার দরবারে চাচ্ছি,
কীভাবে চাবো,
কীভাবে চাবো, কীভাবে চাবো, কোন শব্দ বলে আমি চাবো, কীভাবে আমাকে চাইতে হবে, তো এই সকল বিষয় হচ্ছে শিখার। যদি আমরা না শিখি তাহলে যার দরবারে আমি চাচ্ছি আমি চাওয়ার মতো চাইতে পারবো না। তো আজকাল দোয়াতে দেখা যায় যে দোয়ার মধ্যেও কৃপণতা অনেকের, যে সময় তার কাছে নেই যে আল্লাহ মাওলার কাছে চাওয়ার।
নামাজ পড়ে সালাম ফিরেই উঠে চলে যায়, অর্থাৎ নামাজের পরও দোয়ার একটা অনেক বড় মাধ্যম,
অনেক বড় মাধ্যম। আচ্ছা, আলা হাজরত রহমতুল্লাহ তাআলা অনেক সুন্দর একটি তিনি উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দুনিয়ার অফিসারের কাছে মানুষ বারবার ধাক্কা খায়, তারপরেও তার কাছে যায়, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সময় নেই সে কাকুতি মিনতি করে চাওয়ার। যখন আমরা দোয়াও করি অনেক সময় দেখা যায় এত সংক্ষিপ্ত দোয়া হয়, একটা হচ্ছে যে ঠিক আছে আমার যতটুকু চাওয়া আমি চাইলাম চলে গেলাম, কিন্তু কোনোদিন ঘরের মধ্যেও বসে তো আমি আল্লাহর দরবারে চাই। আমরা কি সবসময় মসজিদের ইমামকেই বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, সবসময় কি আমরা হুজুরদেরকে বলবো আমার জন্য দোয়া করেন? এটা ভালো অভ্যাস যে আমি নিজের চাইতে নেককার মনে করলাম মসজিদের ইমামকে, মসজিদের মুয়াজ্জিনকে বা কোনো আলিমের দিনকে, তাদের থেকে দোয়া করাবো, কিন্তু আমি নিজেও তো দোয়া চাইতে জানি, আল্লাহর দরবারে নিজেও চাই, মওলা তুমি আমার উপর দয়া করো, আমার গুনাহকে মাফ করে দাও, মন খুলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে চাওয়া উচিত।
হাদিসে মোবারকের মধ্যে এসেছে যে দোয়া আল্লাহ তাআলার নিকটে কত বেশি প্রিয়, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ, মহান আল্লাহর নিকট দুয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই।
নেই তো বিদায়ে আরেকটি হাদিস শরীফে আসছে, বান্দা যখন দোয়া করে না, বান্দা যখন দোয়া করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাদিবা আলাইহি, যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না তিনি তার উপর নারাজ হন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে যখন দোয়া করা হয় না, আল্লাহ তাআলা সে বান্দার প্রতি নারাজ হয়ে থাকেন, আর এটাই পছন্দ করেন যে বান্দা যেন আমার দরবারে চায়।
আসলে আমরা কিছুক্ষণ আগে আপনি বললেন না যে ধাক্কা খায়, এটা মানুষ সহ্য করে নেয় যে আমি দুনিয়ার মানুষের ধাক্কা খাচ্ছি, আর যে প্রতিপালক দেওয়ার ক্ষমতাবান, সবচেয়ে বেশি ক্ষমতাশীল, শক্তিশালী, যে আমাকে দিতেও পারবে, যে রাব্বুল আলামিন আমার সৃষ্টিকারী, তার কাছে চাওয়ার কাছে সময় নেই।
দোয়া তো বলা হয়েছে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দোয়া হচ্ছে
মুমিনের
হাতিয়ার। যখন দেখে যে কোনো বিষয়ে যখন মানুষ নিঃস্ব হয়ে যায়, মনে করেন একজন ব্যক্তি অসুস্থ হলো, ডাক্তার চিকিৎসা করছে কিন্তু আরোগ্য লাভ হয় না, প্রচুর টাকাও খরচ হয়, কোনো প্রকারের তার উপর প্রভাব হচ্ছে না, উপকার হচ্ছে না, তখন শেষ প্রান্তে এসে বলে কি আল্লাহর দরবারে দোয়া করো, ডাক্তারও বলে আল্লাহর দরবারে দোয়া করুন, দোয়া ছাড়া আর কিছু নেই। আমাদের রুকনে সুরা হাজি শাহিদ দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি অনেক সুন্দর বলেন যে ওনাকে প্রথমে দাওয়া অর্থাৎ ওষুধ, ওই ওষুধে যখন কাজ না হয় তখন দোয়া করে,
দোয়া করে।
হাজি শাহিদ দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি বলেন প্রথমে দোয়া, তারপরে দাওয়া, তারপরে ওষুধ, আগে আল্লাহর দরবারে দোয়া চাও, মওলা আমি নিজের রোগের আরোগ্যের জন্য তোমার দরবারে দোয়া করছি, তুমি ওই সকল ওষুধ যা আমি সেবন করব সেটার মধ্যে তুমি শিফা দান করে দাও, আগে দোয়া করো পরে তুমি চিকিৎসা করাও। আমরা করি কি প্রথমে চিকিৎসা করাই, তারপরে যখন কোনো উপকার পাওয়া যায় না তখন আমরা দোয়া করতে বসি, চিকিৎসাও করাবো, কিন্তু এর পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়াও করে যেতে হবে, মওলা আমার অমুক রোগ হয়েছে বা আমার সন্তান অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, মওলা তুমি তাকে শিফা দান করো, চিকিৎসাও আমরা করাই, ইনশাআল্লাহ তাড়াতাড়ি এর ফল আমরা পাবো। আমরা যখন সব দিক দিয়ে নিঃস্ব হয়ে যায় না, অসহায়, তখন আল্লাহ তাআলার দরবারে আমরা যাই। তো এর পূর্বে আমাদেরকে যাওয়া উচিত, সেই তো মওলা আছে যে ও বান্দাকে অসুস্থ করে আবার শিফাও দেয়, সেই রোগ দেয়, সেই আরোগ্য দান করে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যদি আমরা চাই, তাহলে নিশ্চয়ই আমাদের চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন এবং কিতাবে বর্ণিত দোয়ার তো অনেক ফজিলত রয়েছে। যদি আমরা দোয়া সম্পর্কে বয়ান করি না অনেক সময় অতিবাহিত হবে এবং দোয়া তো এমন একটি ইবাদত যা সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম করেছে।
আসলে আমরা যখন দোয়া চাই না, দোয়া চাইতে গিয়ে কিন্তু কেন মন লাগে না, কারণ আমাদের বিশ্বাস স্থাপন থাকে না। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি আলাইহি রাহমাতুল্লাহি ওয়ালি তিনি ইরশাদ করেন যে যখন তুমি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া প্রার্থনা করবে তখন এ নিয়তি রাখবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলেছে, আমি যে দোয়া বলেছি কবুল হয়ে গিয়েছে। এখন যদি এটা আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ তাআলা আমাকে দিবেন, আর যদি অকল্যাণকর হয় তাহলে আল্লাহ তাআলার প্রতিদান আমাকে জান্নাতে দিবেন বা কিয়ামতের দিন দিবেন। যেদিন বদর যুদ্ধ হয়েছিল কিছুজন সাহাবী ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অথচ আমাদের সাহাবাগণদের নিকট মুসলমানদের নিকট কোনো অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, সবচেয়ে দুর্বল ছিল। কিন্তু তারপরে যুদ্ধের পূর্বের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে খুবই ক্রন্দন করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এমনকি যখন সময় বেশিও বিলম্ব হয়ে যায় তখন পিছন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন যে হুজুর আপনি এত কেঁদেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন আগামীকাল। তো অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক দেখেন নাই, আমাদের নবী প্রিয় নবী তিনি সাহাবা কেরামদেরকেও বলেন নাই এখন কি হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সহায়ক,
কাদিয়াল হাজাত,
কাদিয়াল হাজাত, বান্দার হাজতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পূরণ করেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে বান্দা যা চায়, জায়েজ যেটি বস্তু সেটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দান করেন। আচ্ছা, চাওয়ার ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক তাড়াহুড়া লেগে যায়, অনেকে বলে এই দোয়া করলাম এই জন্য কবুল হয়ে যায়, অনেকে আবার বলেও অমুক হুজুর থেকে এত দোয়া করালাম আমার দোয়াই কবুল হয় না, আমার সমস্যার সমাধান হয় না। আচ্ছা, অনেকে যেহেতু যে কোনো আল্লাহর ওলির নিকটবর্তী হয়ে দোয়া যদি করা হয় তাহলে সে দোয়া কবুল হয়, এখন আল্লাহ তাআলার ওলির মাজারে গিয়ে সে বছরের পর বছর যায় দোয়া করে কিন্তু তার আবেদন কবুল হয় না, তার দোয়া কবুল হয় না, তখন এখানে শয়তান কি কুমন্ত্রণা ঢেলে দেয় যে শাহ জালাল মাজারের এত দিন হলো তুমি যাওয়া আসা করছো তোমার দোয়াই কবুল হয় না, শাহ পুরানের দরবারে যাচ্ছ কবুল হচ্ছে না, শাহ আলীর দরবারে যাচ্ছ কবুল হচ্ছে না। আসলে কবুল তো হয়, আমি চাইতে জানি না,
চাইতে জানি
কীভাবে চাইতে হবে সেটাও জানতে হবে, কার কাছে চাইতে হবে সেটাও জানতে হবে, কার ওসিলা নিয়ে চাইতে হবে সেটাও জানতে হবে। একটা অনেক প্রসিদ্ধ ঘটনা প্রায় আমরা মাদানী চ্যানেলে শুনি, আলমগীর বাদশাহ তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালের মাজারে যখন উপস্থিত হলেন তখন এক অন্ধ ব্যক্তিকে তিনি দেখলেন, সে বলছে ইয়া খাজা আমাকে চোখ দান করো, ইয়া খাজা আমার আমাকে চোখ দান করো। তো তিনি আলিমও ছিলেন, তো যখন উনি শুনলেন যে অন্ধ ব্যক্তি চোখ চাচ্ছে তো জিজ্ঞেস করলেন কতদিন ধরে, কয় অনেক দিন ধরে আমি চাচ্ছি। তো তিনি বললেন যে আমি এখন মাজারে যাব, উপস্থিত হবো হাজির দেওয়ার জন্য, ফিরে এসে যদি তোমার চোখের দৃষ্টি যদি তুমি ফিরে না পাও তাহলে তোমার মাথাকে উড়িয়ে দেওয়া হবে।
আল্লাহু আকবার। আচ্ছা,
এবং সৈন্য দাঁড় করিয়ে দিলেন, উনি ভিতরে গেলেন, এখন ফকির ওই সে অন্ধ ব্যক্তি বলছে কি ইয়া খাজা এতদিন তো চোখের সমস্যা ছিল, এখন তো জীবন নিয়ে প্রাণ নিয়ে টানাটানি। যখন ওই আলমগীর বাদশাহ তিনি যখন আসলেন তো এসে দেখেন ওই ব্যক্তির চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছে, পেয়ে গিয়েছে। তখন তিনি বললেন এতদিন ধরে তুমি অমনোযোগী হয়ে চাচ্ছিলে, প্রাণের যখন চিন্তা আসলো যে আমার আমাকে হত্যা করে দেওয়া হবে, আমার জীবন শেষ হয়ে যাবে, তুমি মনোযোগী হয়ে যখন খাজার দরবারে তুমি চাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাজার ওসিলায় তোমার প্রতি দয়া করলেন, তোমাকে চোখের দৃষ্টি দান করে দেওয়া হলো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওলিদের দরবারে বা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেককার বান্দাদের দরবারে যখন আমরা যাই, আদব বজায় রেখে এবং যা শর্তাবলী রয়েছে সেটা বজায় রেখে মনোযোগ সহকারে যেন আমরা চাই। আমরা অনেকে দেখবেন মসজিদেও যখন দোয়া করে না তখন যা হাত তো তুলে দেয়, কেউ ডান দিকে তাকায়, কেউ বাম দিকে তাকায়, কেউ সামনে, কেউ পিছনে, কেউ আবার দোয়াও করে কথাও বলে,
কথাও বলে, হাত উপরে তুলে থাকে,
হাত তুলে থাকে, আবার কথাও বলে। ঠিক আছে, এখন দোয়া তো এই যে আদব, এটা তো আদব নয়,
আদব নয়।
আল্লাহ তাআলার দরবারে আমি বসলাম কাকুতি মিনতি করে, আমার মনোনিবেশ, আমার খেয়াল, আমার ধ্যান ধারণা সব কিছু যেন আল্লাহর দরবারে থাকে, এরপরে মনের যে ব্যথা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করি, ওসিলা নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আমরা যেন দোয়া চাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমি গুনাহগার, কিন্তু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, তার ওসিলায় নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। আমি গুনাহগার, কিন্তু যে সাহিবে মাজার, মাজারে শুয়ে রয়েছেন আল্লাহ তাআলার নেককার বান্দা, পুরো বিশ্ব যাকে লোকেরা ওলি বলে চিনে, তার দরবারে নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওসিলায় আমার দোয়াকে কবুল করবেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাণী রয়েছে যে যেখানে ইন্দা যিকরি সলিহিন তাংজিলুর রহমাতুন, যেখানে নেক বান্দাদের আলোচনা হয় সেখানে রহমত বর্ষিত হয়, আর যেখানে স্বয়ং আল্লাহর ওয়ালি রয়েছে সেখানে দোয়া কেনই বা কবুল হবে না। তো যেহেতু কিছুক্ষণ পূর্বে আপনি বলেছেন যে হাত উঠে এদিক সেদিক তাকানো, তো কুতুল কুলুবের মধ্যে একটি রিওয়ায়াত এসেছে যে যে ব্যক্তি হাত উঠিয়ে দোয়া করার সময় ডান বাম তাকায়, অর্থাৎ দৃষ্টিশক্তি এদিক সেদিক করে যে দৃষ্টিকে, তো এই ডান বাম করার কারণে, দোয়ার মধ্যে মনোযোগ না থাকার কারণে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি কমিয়ে দেন,
দৃষ্টিশক্তি কমে যায়,
কমে যায়
দোয়াতে যদি এদিক সেদিক তাকিয়ে থাকে। আচ্ছা, দোয়া যে কবুল হয় না, সে ব্যক্তি নিজে দোয়ার জন্য নিজেই বাধা, এখন মনোযোগ নেই তো দোয়া কবুল হবে কিভাবে? আচ্ছা, যখন কেউ দোয়া করে, হয়তোবা নিজের জন্য দোয়া করে, হয়তোবা অন্যের জন্য দোয়া করে, তো নিজের জন্য দোয়া করাও কল্যাণকর, অপরের জন্য দোয়া করাও কল্যাণকর। যেমন কিতাবে বর্ণিত আছে, অনেক চমৎকার একটি ফজিলত হাদিস শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনো রূপ গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না, আল্লাহ পাক দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করে থাকে। এক নম্বর হচ্ছে তার দোয়া দ্রুত কবুল করেন, অথবা তার প্রতিদান আখরাতে প্রদান করার জন্য রেখে দেন, অথবা তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন। এ কথা শুনে সাহাবা ইকরাম আলিম রিদওয়ান উৎসাহিত হয়ে বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার চাইতে আরও বেশি দোয়া কবুলকারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যে যত বেশি দোয়া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে দোয়া যেন আমরা মনোযোগ সহকারে, এর যে আদব রয়েছে আদবও জানা অত্যন্ত জরুরি। আমরা যখন দোয়া করি, দোয়ার মধ্যে অনেকে হাত এরকম এরকম করে থাকে, তো এই যে এরকম আমরা হাত করছি, তো দোয়াতে যেন আমরা এরকম আঙ্গুল নিয়ে খেলা খেলি না করি। দোয়ার আদব হচ্ছে যখনই আমরা দোয়া করব উভয় হাতের তালু যেন খোলা থাকে, বুক বরাবর আমরা যেন রাখি। বলা হয়েছে দোয়ার সময় দোয়ার কিবলা হচ্ছে আসমান, আসমানের দিকে যেন উভয় দুই হাতের তালু যেন খোলা থাকে, এবং এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সালাত, অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরুদ পড়ে, এরপরে আল্লাহ তাআলার দরবারে যে নিজের জায়েজ যে বিষয়াদি রয়েছে সেটা যেন আমরা উপস্থাপন করি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নো তিনি ইরশাদ করেন, সেই দোয়া কবুল হয় না যে দোয়ার মধ্যে দুরুদ পড়া হয় না, সেই দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যদি আমরা চাই যে আমাদের দোয়া যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তখন আমরা দোয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হামদ করার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যেন আমরা দুরুদ শরীফ পড়ি, এবং এর ওসিলা নিয়ে যদি আমরা দোয়া করি নিশ্চয়ই আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে।
আচ্ছা রিয়াজ ভাই, দোয়ার আদবসমূহ তো শুনলাম, এখন যেমন প্রত্যেক ইবাদতের শর্তাবলী রয়েছে, নামাজের, ওজুর, প্রত্যেক ইবাদত, তো দোয়া তো একটি ইবাদত, তো দোয়ার কি কিছু শর্তাবলী রয়েছে?
শর্তাবলী ছাড়া তো দোয়া হবে না। দোয়া যখনই আমরা করি তো জায়েজ বিষয়ে যেন আমরা দোয়া করি, এমন কোনো বিষয় যেন না থাকে যা গুনাহ বা সম্পর্ক আত্মীয়তা ছিন্নের কোনো দোয়া, বা কারো জন্য এমন যে মলা তার থেকে আমার আত্মীয়তা যেন ছিন্ন হয়ে যায়, এরূপ যেন দোয়া না থাকে। আর দোয়া যখন আমরা করব তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এই নিয়তে যে আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন
করবেন,
ওই নিয়তে যেন আমরা দোয়া করি, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আচ্ছা, দোয়ার কিছু এখানে বলা হয়েছে যে দোয়া কবুলের স্থান এবং সময়,
জি,
কোন কোন দিন এবং কোন সময় দোয়া কবুল হয় এটাও যদি আমরা শুনে নিই,
গুরুত্বপূর্ণ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে কোন কোন সময় দোয়া কবুল হয় এটি আমরা মনোযোগ সহকারে শুনি। জি,
যেমন বলা হয়েছে যে কোরআনি দোয়া ব্যতীত রেখে হাদিসে বর্ণিত দোয়া সময়ের মাধ্যমে সিজদায় দোয়া করা, সিজদায় যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয়। আচ্ছা, শেষ বৈঠকে তাশাহুদ ও সালামের মধ্যবর্তী সময়, জুমার দিনে ইমামের মিম্বারে বসা হতে সালাম ফেরানো পর্যন্ত সময়কালে দোয়া কবুল হয়।
আচ্ছা,
রাত্রির নফল নামাজ আদায়ের পর যদি দোয়া করা হয় দোয়া কবুল হয়ে যায়। আচ্ছা, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। তারপরে রমজানের বেজোর রাত্রে সাফা ও মারওয়া পাহাড়ে উঠে বেতুল্লার দিকে মুখ করে দুই হাত উঠিয়ে যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয়। আচ্ছা, হজের সময় আরাফার ময়দানে দুই হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মাশআরুল হারাম অর্থাৎ মুজদালিফা মসজিদে অথবা বাইরে স্বীয় অবস্থান স্থলে দশি জিলহজ ফজরের সালাতের পর হাত সূর্যোদয়ের আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়। এগারো, বারো ও তেরো জিলহজ তারিখে মিনাই হাজিরা থাকে সেদিনও দোয়া কবুল হয়। আচ্ছা, কাবা গৃহের তাওয়াফের সময় রুকনে ইয়ামানি ও হাজারে আসফাদের মধ্যবর্তী স্থানে দোয়া কবুল হয়। এমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলিদের মাজারের নিকটবর্তী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অলিয়া ইকরাম যারা হায়াতে রয়েছেন তাদের সংস্পর্শে বসলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেককার বান্দাদের পবিত্র স্থানসমূহে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। তো আমরা যেন আল্লাহ তাআলার দরবারে অবশ্যই দোয়া করি যত ইচ্ছা, এবং ফরজ নামাজের পর, ফরজ নামাজের পর যদি দোয়া করা হয় সে দোয়া কবুল হয়। আজকাল দেখা যায় প্রায় মসজিদে যে মাত্র ফরজ নামাজ শেষ, একটা হচ্ছে প্রয়োজনে, একটা হচ্ছে অপ্রয়োজনে, একটা হচ্ছে আপনার অভ্যাসে পরিণত করে নিয়েছে, আমার কোনো প্রয়োজন রয়েছে তখন আমি চলে গেলাম, আলাদা বিষয়, তারপরে নিজে পার্সোনাল যেন আমরা দোয়া করে নিই। আরেকটা হচ্ছে অপ্রয়োজনে, কোনো প্রয়োজনে বের হয়ে গেলাম, বা অনেকে আবার কুমন্ত্রণায় চলে আসে যে নামাজ হয়ে গেল আবার দোয়া কিসে, আবার তো দোয়া দরকার নেই, জানাজা নামাজ হলো, জানাজা নামাজের পরের দোয়া কিসে। অথচ হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন জানাজার পরে মাইয়াতের জন্য দোয়া করা, যে দোয়া করলে মাইয়াতের জন্য তার উপর দয়া করা হয়, তার উপর রহমত অবতীর্ণ হয়, গুনাহ ক্ষমা হয়ে যায়। কিন্তু দেখা যায় যে এর মধ্যেও শয়তান কুমন্ত্রণা দিয়ে দেয়। কেন? দোয়া হচ্ছে ইবাদত, আর শয়তানের কাজই হচ্ছে ইবাদত থেকে আমাদেরকে ফিরিয়ে দেয়া, আর মুমিনের নিদর্শন হচ্ছে যে নিজেকে ইবাদতে ফিরিয়ে আনা। তো আমাদেরকে যদি কুমন্ত্রণা দেয় তাহলে আমরা তার কুমন্ত্রণায় আক্রান্ত না হয়ে আমরা যেন আল্লাহর দরবারে ফিরে আসি এবং দোয়াও করি। যদি এভাবে দোয়া করি, তু হি বন্দো পে করতা হে লুৎফ ও আতা, তুঝি পে ভরোসা তুঝি সে দোয়া, মুঝে জলওয়ায়ে পাক রসূল দিখা, তুঝে আপনে হি ইজ্জ ও আলা কি কসম। আলা হযরত কত সুন্দর বলেছেন, ইয়া ইলাহি জো দোয়ায়ে নেক মাই তুঝসে করুন, কুদসিও কে লফসে আমিন রব্বানা কা সাথ হো। আল্লাহ তাআলার দরবারে যখনই আমরা দোয়া করি, মাওলা তুমি দোয়াকে কবুল করো, এবং বলা হয়েছে কাবাতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে যে দোয়া করা হয় সে দোয়াও কবুল করো।
আল্লাহ তাআলা আমাদেরকে কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করা নসিব করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি। আসুন আরেকবার আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে উক্তিটি শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কোনো দরজায় যখন কেউ কড়া নাড়ে বা দস্তক দেয় তখন দরজাটি তার খুলে যাওয়ার খুব কাছে থাকে। যে ব্যক্তি অনেক দোয়া করতে থাকে তখন তার দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করার, দোয়া করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف والنهي عن المنكر، দিয়েছে নিষেদ উপদেশ আল্লাহ রলিগণ, দিয়েছে নিষেদ উপদেশ আল্লাহ রলিগণ।